রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। ইফকের ঘটনা থেকে দুইটি শিক্ষা যা আমরা আমাদের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি। প্রথম শিক্ষা হলো, সাধ্যমতো সকল অবস্থায় সব রকমের সন্দেহজনক পরিস্থিতি থেকে বেঁচে থাকা। একজন মুমিন হিসেবে, মুসলিম হিসেবে শুধুমাত্র গুনাহ থেকে বেঁচে থাকাই আমাদের জন্য যথেষ্ট নয়, বরং যেসব পরিস্থিতিতে থাকলে মানুষ আপনাকে কোনো মন্দ কাজের ব্যাপারে সন্দেহ করতে পারে কিংবা আপনার কোনো বিষয়ে কুধারণা করতে পারে, সেই সব পরিস্থিতি থেকেও বেঁচে থাকতে হবে। উম্মুল মুমিনিনদের জীবন থেকে এই ঘটনার পক্ষে একটি দৃষ্টান্ত পাওয়া যায়। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ইতিকাফরত অবস্থায় ছিলেন। রাতের বেলা তার সাথে দেখা করতে এলেন উম্মুল মুমিনিন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন সাফিয়া, তারা দুইজন কিছু সময় কথা বললেন। এরপর সাফিয়া রাদিয়াল্লাহু আনহা চলে যাবার জন্য উঠে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় দেওয়ার জন্য রাতের বেলা কিছু দূর পথে এগিয়ে দিলেন। দুজন যখন রাতের বেলা পথে হাঁটছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই পথে দুইজন আনসার সাহাবী দাঁড়িয়ে আছেন। আল্লাহর রাসূলকে দেখে ওই দুজন সাহাবী দ্রুত হেঁটে চলে যেতে লাগলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুজন সাহাবীকে ডাক দিলেন এবং ডাক দিয়ে বললেন, তোমরা আসতে চলো, আমার সাথে যে মহিলা আছে সে হচ্ছে তোমাদের মা সাফিয়া বিনতে হুয়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ কেন করলেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোনো বিষয়ে সন্দেহ করবেন, এটা তো চিন্তাতীত বিষয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করে। শয়তান যে কোনো মুহূর্তে যে কোনো মানুষের মধ্যে কুমন্ত্রণা দিয়ে যে কোনো বিষয়ে খারাপ ধারণা ঢুকিয়ে দিতে পারে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয়তানের জন্য কুমন্ত্রণা দেওয়ার কোনো সুযোগ অবশিষ্ট রাখলেন না। তিনি ওই দুজন সাহাবিকে ডাক দিয়ে বললেন, তোমরা আসতে চলো, আমার সাথে যে মহিলা আছে সে হচ্ছে সাফিয়া বিনতে হুয়াই। এভাবে অন্ধকার রাতে উচ্চকণ্ঠে একজন মহিলার পরিচয় বলে দেওয়ার মানে কি, সেটা সেই দুজন সাহাবি খুব ভালোভাবেই বুঝতে পারলেন। এ কারণে তারা সাথে সাথে বলে উঠলেন, সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ আমরা কি আপনার ব্যাপারে মন্দ ধারণা করতে পারি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান মানুষের শিরা উপশিরায় রক্তের মতো চলাচল করতে পারে, তাই আমি এই কাজ করলাম যেন শয়তান তোমাদের মধ্যে কোনো খারাপ ধারণা সৃষ্টি করতে না পারে। সুতরাং আমাদের উচিত যে কোনো ধরনের সন্দেহজনক পরিস্থিতির শিকার হওয়া থেকে বেঁচে থাকার চেষ্টা করা। ইফকের ঘটনা থেকে দ্বিতীয় শিক্ষণীয় বিষয় হচ্ছে, পরচর্চা, পরনিন্দা এবং গীবত থেকে বেঁচে থাকা। এগুলো সবচেয়ে নিকৃষ্ট সামাজিক ব্যাধির অন্যতম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত জিনার থেকেও ভয়াবহ। আর ইফকের ঘটনার মাধ্যমে আমরা গীবত বা পরনিন্দা তথা পরচর্চা এবং অপবাদের মারাত্মক ক্ষতি কেমন তার বাস্তব দৃষ্টান্ত দেখতে পাই। কোনো ব্যক্তি যদি কাউকে শারীরিকভাবে আঘাত করে, কিছুদিন পর সে সেই কষ্টের কথা ভুলে যেতে পারে। কিন্তু কেউ যদি কাউকে মানসিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে আঘাত দেয়, সেটা ভুলে যাওয়া খুবই কঠিন। একজন নিরপরাধ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দেওয়া, এর মতো মানসিক ক্ষতি আর অন্য কিছুতে হয় না। এই কারণে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদের কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহার অসুস্থতা বৃদ্ধি পেয়েছিল। এই মানসিক কষ্টের তীব্রতার কারণে অনেক সময় অনেকের মৃত্যু হতে পারে। এই প্রসঙ্গে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর দৃষ্টান্ত দেওয়া যায়। এই ঘটনাটি ঘটেছিল ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনের একেবারে শেষ দিকে। তার সমসাময়িক কিছু আলেম হিংসার কারণে ইমাম বুখারীর বিরুদ্ধে নানা রকমের অপবাদ এবং গুজব ছড়াতে লাগল। তারা বলতে লাগল, ইমাম বুখারীর আকীদা সঠিক নয় ইত্যাদি ইত্যাদি। এইসব গুজব এবং অপপ্রচারের কারণে ইমাম বুখারী যদি কোথাও যেতেন, তাহলে লোকেরা আর তার কথা শুনতে চাইত না, কারণ চতুর্দিকে সেই সব গুজব ছড়িয়ে দেওয়া হয়েছিল। এই অবস্থা ইমাম বুখারী রাহিমাহুল্লার কাছে অসহনীয় ঠেকল। অবশেষে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, আল্লাহ, আপনার জমিন খুবই প্রশস্ত, কিন্তু এটা আমার জন্য সংকীর্ণ হয়ে এসেছে, তাই আমাকে আপনার কাছে নিয়ে নিন। এই দোয়া করার এক মাস পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেন। তার মৃত্যুর কারণ কী ছিল? এর ব্যাখ্যায় আলেমরা বলেন, পরচর্চা, গুজব এবং অপবাদ। সুতরাং পরচর্চা এবং অপবাদের মতো বিষয়গুলো যদি ইমাম বুখারী এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তিদেরকে আক্রান্ত করতে পারে, তাহলে আমার আপনার অবস্থা কত শোচনীয়। কাজেই আমাদেরকে আমাদের জিহ্বার ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। অন্যের ব্যাপারে যে কোনো কথা বলার আগে বারবার ভেবে দেখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এবং আখিরাতের উপর যে ব্যক্তি ঈমান রাখে সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম। তাই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে যখন অপবাদ দেওয়া হয়েছিল সেই বিষয়ে মুমিনদের কর্মপন্থা কেমন হওয়া উচিত এই প্রসঙ্গে আলোচনা করে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন সেই অপবাদের কথা শুনলে তখন ইমানদার পুরুষ এবং নারীরা কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করলে না, কেন সুধারণা করলে না এবং কেন এই কথা বললে না যে হাজা ইফকুম মুবিন, এটা তো সুস্পষ্ট অপবাদ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যখন সেই অপবাদের কথা শুনলে তখন কেন এই কথা বললে না যে এই বিষয়ে কথা বলা আমাদের উচিত নয়, আল্লাহ পবিত্র, হাজা বুহতানুন আজিম, এটা তো এক গুরুতর অপবাদ। এই ধরনের যে কোনো অপবাদ প্রচারিত হলে মুমিনদের কর্মপন্থা কেমন হওয়া উচিত তার দৃষ্টান্ত আমরা দেখতে পাই সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের কর্মপন্থা থেকে। তারা যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মুনাফিকদের দেওয়া অপবাদ শুনেছিলেন তখন সরাসরি তারা সেটাকে খারিজ করে দিয়েছেন। এই বিষয়ে আলোচনা করা কিংবা সেটাকে প্রচার করা অথবা সেটাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনীয়তা তারা অনুভব করেননি। উদাহরণস্বরূপ সাহাবি আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু এবং তার স্ত্রীর কথোপকথনের মধ্যে এর প্রমাণ রয়েছে। একদিন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী আবু আইয়ুবকে বললেন, আপনি কি শুনেছেন লোকেরা আয়েশার ব্যাপারে কী বলাবলি করছে? আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি শুনেছি, কিন্তু এটা তো সুস্পষ্ট মিথ্যাচার, সুস্পষ্ট অপবাদ। এরপর আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে প্রশ্ন করলেন, উম্মে আইয়ুব, তুমি কি কখনো নিজে এই ধরনের নির্লজ্জ কাজ করতে পারবে? উম্মে আইয়ুব জবাব দিলেন, আল্লাহর কসম, কখনোই নয়, আমি নিজে কখনো এই ধরনের কাজ করতে পারবো না। সাথে সাথে আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, তাহলে জেনে রাখো আয়েশা তোমার থেকে আরও অনেক মর্যাদাবান, তিনি কখনো এই ধরনের কাজ করতে পারেন না। সুতরাং সেই অপবাদ থেকে অধিকাংশ সাহাবী বেঁচে গিয়েছিলেন তাদের তাকওয়া এবং দিনদারিতার কারণে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক কথা বলা থেকে তারা বিরত ছিলেন। তবে কেবলমাত্র তিনজন সাহাবী এই অপবাদ প্রচারে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। তারা হচ্ছেন হাসান বিন সাবিত, মিস্তা বিন উসাসা এবং হামনা বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুম। এই অপবাদের কারণে পরবর্তীতে তাদের উপরে হদ কার্যকর করা হয়েছিল, 80টি ব্যত্রাঘাত করা হয়েছিল। এভাবে তারা সেই অপরাধ থেকে মুক্তি পেয়ে যান। কাজেই আখিরাতে তাদেরকে এই বিষয়ে আর জিজ্ঞাসাবাদ করা হবে না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান আসওয়াবা মিন যালিকা শাইআন ফা উখিজা বিহি ফিদ দুনিয়া ফাহুয়া লাহু কাফারাতুন ওয়া তাহুরুন। যে ব্যক্তি কোনো গুনাহ করে ফেলবে এবং সেই গুনাহের জন্য যদি দুনিয়াতে তাকে শরীয়তসম্মত শাস্তি প্রদান করা হয় তাহলে এটি হবে তার সেই গুনাহের জন্য কাফফারা বা ক্ষতিপূরণ এবং সেই গুনাহ থেকে পবিত্রতা। এবারে আসুন জেনে নেওয়া যাক ইফকের ঘটনা সম্পর্কে তিনটি আনুষঙ্গিক দিক। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা, দ্বিতীয়ত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্যের ব্যাখ্যা, এবং তৃতীয়ত মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাই তার পরিণতি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যে অপবাদ দেওয়া হয়েছিল সেই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মপন্থা কী ছিল সেটা বোঝার আগে আমাদেরকে প্রথমত ভালোভাবে বুঝে নিতে হবে এই অপবাদের মূল উদ্দেশ্য ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে আক্রমণ করা এবং রাসূলকে মানসিকভাবে কষ্ট দেওয়া। কারণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের স্ত্রীদের ব্যাপারে সবচেয়ে বেশি আত্মমর্যাদাবান এবং গায়রতওয়ালা মানুষ ছিলেন। সাহাবায়ে কেরাম একবার সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর গায়রত বা আত্মমর্যাদা নিয়ে কথা বলছিলেন। সাদ বলছিলেন, আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পরপুরুষকে দেখি তাহলে আমি তার শিরচ্ছেদ করে ফেলব। সাহাবিরা এই কথা শুনে আশ্চর্য হলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবিদেরকে বললেন, তোমরা কি সাদের গীরা বা আত্মমর্যাদা দেখে আশ্চর্য হচ্ছ? তাহলে জেনে রাখো আল্লাহর কসম, আমি সাদের থেকেও বেশি মর্যাদাবান, আর আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে এর থেকেও বেশি গায়রত বা আত্মমর্যাদা অনুভব করেন। সুতরাং মুনাফিকরা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যে অপবাদ দিয়েছিল সেই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট পাচ্ছিলেন, তিনি যে উদ্বিগ্নতা এবং রাগ অনুভব করছিলেন এটা তার চেহারা দেখেই বোঝা যেত। তবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা ছিল একজন বিচারকের ভূমিকা। সেই কারণে যদিও তিনি জানতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা নির্দোষ এবং এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দৃঢ় বিশ্বাস ছিল, এরপরেও তিনি অপেক্ষা করেছেন আল্লাহ তাআলার কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত। মধ্যবর্তী সময়টুকু তিনি মোকাবেলা করেছেন সবরের সাথে এবং সত্যবাদিতার সাথে। মধ্যবর্তী সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে কয়েকজন নির্বাচিত সাহাবী এবং তার পরিবারের সদস্যদের সাথে পরামর্শ করেছেন। প্রশ্ন হতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের সাথে পরামর্শ করেছেন? সেখানে আমাদের জন্য শিক্ষণীয় কী আছে? প্রথমত, এই ঘটনা থেকে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানতেন না। যদি তিনি গায়েবের খবর জানতেন তাহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতেন না। বরং আমরা দেখতে পাই আল্লাহ তাআলার কাছ থেকে আয়াত নাজিল হওয়া পর্যন্ত এবং সেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার নির্দোষিতা ঘোষণা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করেছেন। আর এই কথা তো আমরা একটু আগেই বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মন্দ ধারণা করেননি, বরং সাহাবীদের উদ্দেশ্যে খুতবা দেওয়ার সময়েও তিনি বলেছেন, আমি আমার পরিবারের কাছ থেকে শুধু ভালোটাই দেখেছি, কখনো খারাপ কিছু দেখিনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে যে পরামর্শ করেছেন এটা করেছেন মানসিকভাবে প্রশান্তি লাভ করার জন্য। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে, কেউ যদি কারো বিরুদ্ধে কোনো অপবাদ দেয় তাহলে সেটাকে যাচাই না করে, ভেরিফাই না করে, শোনামাত্র সেই সব কথা বিশ্বাস করে নেওয়া ঠিক নয়। প্রথমে অবশ্যই যাচাই করা প্রয়োজন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন নির্বাচিত সাহাবীর কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে মতামত জানতে চেয়েছেন এবং তারা প্রত্যেকেই উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে প্রশংসা করেছেন। এবারে আসুন জানা যাক আলী রাদিয়াল্লাহু আনহুর মন্তব্যের ব্যাখ্যা সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে জানতে চেয়েছিলেন, তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহ তাআলা আপনার জন্য কোনো সংকীর্ণতা রাখেননি, আর আয়েশা ছাড়াও আরও অনেক নারী আছেন। আলী রাদিয়াল্লাহু আনহু যে পরামর্শ দিয়েছিলেন সেই কথার অর্থ কী, আসুন সেই দিকে দেখা যাক। বলা হয়ে থাকে এর মাধ্যমে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝিয়েছেন, যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে উদ্বিগ্নতা এবং পেরেশানি অবস্থা সৃষ্টি হয়ে থাকে, তাহলে চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তালাক দিতে পারেন এবং এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের অস্থিরতা দূর হয়ে যাবে, তিনি প্রশান্তি পাবেন। এই উক্তি থেকে বোঝা যাচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের অন্তরে প্রশান্তি সৃষ্টি হওয়াকে প্রাধান্য দিয়েছেন অন্য সব কিছুর থেকে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে সাহাবিদের যে কোনো উক্তি, তাদের কথা এবং কাজ, এগুলো বুঝতে হবে সাহাবিদের ইমানের যে উচ্চ পর্যায়, উচ্চ লেভেল, সেই লেভেল থেকে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তার বাস্তবিক অর্থেই নিজেদের জীবন, নিজেদের সম্পদ, নিজেদের স্ত্রী পুত্র পরিবার পরিজন পিতা মাতা এমনকি দুনিয়ার সব কিছু থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। এবং এটা শুধু মুখের কথা নয়, শুধু আবেগের কথা নয়, বরং এটাই হচ্ছে বাস্তব। এবং এর পক্ষে শত শত উদাহরণ এবং দৃষ্টান্ত রয়েছে, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন দিয়ে এই কথার সত্যতার প্রমাণ রেখে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিন্দুমাত্র কষ্ট তারা সহ্য করতে পারতেন না। সাহাবায়ে কেরাম যদি দেখতেন কোনো কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দুশ্চিন্তা, পেরেশানি বা দুঃখ বোধ সৃষ্টি হয়েছে, তাহলে তারা একসাথে হয়ে কান্নাকাটি করতেন। এমনই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামদের ভালোবাসা। ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি আলী রাদিয়াল্লাহু আনহুর সেই উক্তির ব্যাখ্যায় বলেছেন, আলী ভেবেছিলেন সেটাই হবে রাসূলের জন্য সর্বোত্তম সমাধান। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে আলী রাদিয়াল্লাহু আনহুর সেই উক্তিকে আরও ভালোভাবে বোঝা যাবে যদি আমরা আরেকটি কাছাকাছি ঘটনায় ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তিকে তুলনা করি। সেই ঘটনাটি হচ্ছে, একবার একটি বিশেষ কারণে গুজব ছড়িয়ে পড়ল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। বাস্তবে যা ঘটেছিল সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তালাক দেননি, বরং কিছু ঘটনার কারণে তিনি বেশ কিছুদিন যাবৎ, অর্থাৎ প্রায় এক মাস যাবৎ তার স্ত্রীদের কাছ থেকে পৃথক থাকবেন বা আলাদা থাকবেন বলে কসম করেছিলেন। সেই সময়টায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর সংলগ্ন একটি দোতলা ঘরে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী থাকতে লাগলেন। এদিকে আসল ঘটনা কী ঘটেছে সেটা জানার জন্য সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন, কিন্তু কেউ সরাসরি গিয়ে রাসূলের কাছে এই বিষয়ে প্রশ্ন করবেন এমন সাহস কেউ করছিলেন না। ওদিকে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই অবস্থা সহ্য করতে পারছিলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহুর নিজের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন উম্মুল মুমিনিনদের একজন, কাজেই ওমর রাদিয়াল্লাহু আনহু দ্বিগুণ পেরেশানি অবস্থায় ছিলেন। তার নিজের মেয়ের কী পরিণতি ঘটল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদেরকে তালাক দিয়েছেন কিনা, এটা জানার জন্য তিনি অস্থির হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বারবার অনুমতি নিয়ে রাসুলের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সেই দোতলা ঘরে এবং রাসুলের ঘরের দরজায় দারোয়ানের দায়িত্ব পালন করছিলেন রাবা নামে একজন আবিসিনিয়ান গোলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু রাবাকে বললেন, ওহে রাবা, আমি তোমার মাধ্যমে আল্লাহ রাসুলের কক্ষে প্রবেশের অনুমতি চাইছি। যদি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে থাকেন আমি হাফসার ব্যাপারে সুপারিশ করার জন্য বা কথাবার্তা বলার জন্য এসেছি, তাহলে আল্লাহর কসম, যদি রাসুলুল্লাহ আদেশ করেন হাফসাকে শিরচ্ছেদ করতে হবে, আমি নিজেই সেটা করতে প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা বলার সময় আমি আমার গলার আওয়াজ উঁচু করলাম। অর্থাৎ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই কথা শুনতে পান, এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য। হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন উম্মুল মুমিনীনদের একজন। আর হাফসার কারণে যদি রাসুলের মনে কোনো অস্থিরতা পেরেশানি সৃষ্টি হয়ে থাকে, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি হাফসার পিতা হয়েও হাফসাকে শিরচ্ছেদ করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করব না। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে বিন্দুমাত্র পেরেশানি দেখে সাহাবায়ে কেরামের অন্তরে এমনই অস্থিরতা সৃষ্টি হতো। রাসুলের মুখে হাসি ফোটানোর জন্য তারা নিজেদের জীবনের সব কিছু কুরবান করতে প্রস্তুত থাকতেন। এটাই ছিল রাসুলের প্রতি তাদের ভালোবাসা এবং তাদের ইমানের পর্যায়। কিন্তু সমস্যা হলো, কেউ যদি এই কথাকে উল্টোভাবে বুঝে বা ভুলভাবে বুঝে, অর্থাৎ এই কথার উল্টো অর্থ বের করে যদি কেউ বলে ওমর তার মেয়ে হাফসাকে ঘৃণা করতেন আর এই জন্য তাকে শিরচ্ছেদ করতে চেয়েছেন, তাহলে নিঃসন্দেহে সেটা হবে একটি ভুল এবং সেটা হবে আউট অফ কনটেক্সটে মিসকোট করা বা ভুল প্রসঙ্গে ভুলভাবে কোনো একটি উক্তিকে ব্যবহার করার দৃষ্টান্ত। একইভাবে যদি কেউ বলে থাকে আলী রাদিয়াল্লাহু আনহুর অন্তরে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে ক্ষোভ ছিল বা বিদ্বেষ ছিল, সেটাও হবে একটি ভুল সিদ্ধান্ত এবং ভুল অর্থ নির্ণয় করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কোনো বিদ্বেষ নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণেই আলী রাদিয়াল্লাহু আনহু সেই উক্তি করেছিলেন। এছাড়া একটু আগে আমরা বলেছি আলী রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য সেই প্রথম পরামর্শের মধ্যেই শেষ হয়ে যায়নি, বরং আলী রাদিয়াল্লাহু আনহুর পরামর্শের দুইটি অংশ ছিল। দ্বিতীয় অংশে আলী বলেছেন, আপনি আয়েশার দাসীকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে তার ব্যাপারে সত্য বলবে। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বৈশিষ্ট্য কী, তিনি কেমন মানুষ, সেটা আলী নিজেও খুব ভালোভাবে জানতেন। তাই তিনি পরামর্শ দিয়ে বললেন, আয়েশার একান্ত ব্যক্তিগত দাসীকে যখন আপনি জিজ্ঞাসাবাদ করবেন, দাসী আয়েশার ব্যাপারে প্রশংসা করবে, সত্য কথা বলবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে বলার মতো কোনো দোষ ত্রুটি সে পাবে না। তখন সেই সব কথা শুনে রাসুলের মনের অস্থিরতা এবং গুমট ভাব কেটে যাবে। আর আলী রাদিয়াল্লাহু আনহু এটাই চেয়েছিলেন, অর্থাৎ রাসুলের অন্তরে প্রশান্তি সৃষ্টি করা। সুতরাং আলী রাদিয়াল্লাহু আনহু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, বরং আয়েশা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা প্রকাশ পায় এমন উপায় বাতলে দিয়েছেন। এভাবে মূলত আলী রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষেই সাক্ষ্য দিয়েছেন। কাজেই যারা আলী রাদিয়াল্লাহু আনহুর সেই পরামর্শকে অপব্যাখ্যা করে বলতে চায় আলী এবং আয়েশার মধ্যে বিদ্বেষ ছিল, এটা কিছুতেই সঠিক নয়। তৃতীয় প্রসঙ্গ, মুনাফিকদের নেতা এবং এই অপবাদের নাটের গুরু আবদুল্লাহ ইবনে উবাই, তার পরিণতি। এই অপরাধের মূল হোতা ছিল মুনাফিকদের সর্দার আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করা হয়েছিল এই কাজে প্রধান ভূমিকা রেখেছিল কে, তিনি বলেছেন আবদুল্লাহ ইবনে উবাই। ইবনে জারির রহিমাল্লাহ বলেছেন, মুসলিম ঐতিহাসিকদের মধ্যে এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে এই অপবাদের সূচনাকারী ছিল আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে তার ঘনিষ্ঠ বন্ধু, সহচর এবং পরিবারের লোকেদেরকে একত্র করে তাদের মধ্যে এই গুজব ছড়াত। কিন্তু আমরা দেখতে পাই এই মহা অপবাদের পরেও আবদুল্লাহ ইবনে উবাইয়ের উপরে কোনো শাস্তি কার্যকর করা হয়নি। এর কারণ কি? এই ব্যাপারে কয়েকটি মতামত রয়েছে। প্রথমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে যদি কোনো ব্যক্তির উপরে হদের শাস্তি কায়েম করা হয় তাহলে সে ওই অপরাধ থেকে মুক্তি পেয়ে যায়, কারণ দুনিয়ার এই শাস্তি এটা তার গুনাহের কাফফারা এবং আখিরাতে সেই গুনাহ থেকে তাকে পবিত্র করে দেয় বা বিশুদ্ধতা দেয়। সুতরাং শরীয়তসম্মত শাস্তি কার্যকর করা হয়ে গেলে দুনিয়ার সেই অপরাধের কারণে সেই ব্যক্তিকে আখিরাতে জিজ্ঞাসাবাদ করা হবে না। নিঃসন্দেহে আবদুল্লাহ ইবনে উবাই দুনিয়ার সেই শাস্তির থেকেও অনেক কঠিন শাস্তি পাওয়ার যোগ্য, তাই দুনিয়াতে হদ কায়েম করা না হলেও আখিরাতে সে আরও বেশি শাস্তি পাবে। দ্বিতীয়ত, মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই এতটাই ধূর্ত এবং চালাক ছিল, সে এমনভাবে এই গুজব ছড়াত যেন তার বিরুদ্ধে কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করা না যায়। তৃতীয়ত, হদের শাস্তি কায়েম করার জন্য সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ প্রয়োজন। আবদুল্লাহ ইবনে উবাই নিজে কখনও তার এই অপরাধ স্বীকার করেনি, তার বিরুদ্ধেও কোনো সাক্ষী পাওয়া যায়নি, কারণ আগেই বলা হয়েছে সে তার একান্ত সহচর এবং পরিবারের লোকেদের কাছে এইসব অপবাদ প্রচার করত এবং তারাও ছিল মুনাফিক। তাই ওরা আবদুল্লাহ ইবনে উবাইয়ের বিরুদ্ধে সাক্ষ্য দেয়নি। খাঁটি ইমানদারদের সামনে বা সাহাবিদের সামনে আবদুল্লাহ ইবনে উবাই কখনো এইসব কথা বলার সাহস করত না। চতুর্থ কারণ, হদ্দে কাজাফ বা অপরাধের হদ কার্যকর করার জন্য মুসলিম ব্যক্তি বা আক্রান্ত ব্যক্তির অভিযোগ দায়ের করা জরুরি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো এই ব্যাপারে শাস্তির আবেদন জানাননি। পঞ্চম কারণ, এই ঘটনা ছাড়াও আরও অনেক ঘটনায় আবদুল্লাহ ইবনে উবাইকে বিশেষ কারণে রেহাই দেওয়া হয়েছিল। সবাই জানতেন সে খাঁটি মুনাফিক এবং মুনাফিকদের সর্দার, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেননি। যদি তা কার্যকর করা হতো তাহলে অজ্ঞ লোকেরা বলতে শুরু করত, দেখো এবার মুহাম্মদ তার নিজের সাথীদেরকে হত্যা করতে শুরু করেছে। ফলে একটি অপপ্রচার ছড়ানোর আশঙ্কা সেখানে থেকে যেত। এছাড়া আবদুল্লাহ ইবনে উবাইয়ের সাথে যারা ছিল তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করাও ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি উদ্দেশ্য। স্মরণ করা যেতে পারে, মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে মদিনাবাসীরা এই আবদুল্লাহ ইবনে উবাইকে নিজেদের নেতা বানিয়েছিল। ফলে আবদুল্লাহ ইবনে উবাইয়ের অনেক অনুসারীও ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে খেপিয়ে তুলতে চাননি। সুতরাং এই সব কারণের যে কোনো একটি কিংবা সবগুলো একত্রিত হওয়ার কারণে মুনাফিক নেতা আবদুল্লাহ ইবনে উবাইয়ের উপরে হদ কার্যকর করা হয়নি। আল্লাহ তাআলাই এ ব্যাপারে সবচেয়ে ভালো জানেন। এবারে আমরা চলে যাচ্ছি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনের আরেকটি সফরের ঘটনা, তায়াম্মুমের আয়াত নাজিল হওয়ার ঘটনা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি সফরে বের হয়েছিলাম। যখন আমরা বাইদা অথবা জাতুল জায়েশ নামক স্থানে পৌঁছালাম, তখন আমার গলার হারখানা অর্থাৎ আমার গলার নেকলেসটি হারিয়ে গেল। তখন ছিল রাতের বেলা এবং সাহাবা একরাম সেই বাহিনী কাফেলা সেটা ছিল একটি শত্রু পরিবেষ্টিত এলাকায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবার আর ভুল করলেন না, তিনি সরাসরি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন তার গলার হারটি হারিয়ে গেছে। এবং এই কথা জানার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? তিনি নিজে সরাসরি সেখানে নেমে গেলেন এবং হারটি খুঁজতে লাগলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সাহাবায়ে কেরাম তারাও সেখানে যাত্রাবিরতি করলেন এবং সবাই মিলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার হার বা নেকলেসটি খুঁজতে শুরু করলেন। একবার চিন্তা করুন এই দৃশ্যটি, তারা বের হয়েছিলেন একটি সামরিক অভিযানে, আছেন একটি শত্রুবেষ্টিত এলাকায়, সেখানে যাত্রাবিরতি করা হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম মিলে, বড় বড় সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, সবাই মিলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার নেকলেস খুঁজছেন। আর সেই নেকলেস সম্পর্কে আগেই বলা হয়েছে সেটা স্বর্ণ বা রৌপ্য নির্মিত, খুব দামি কিছু এমন ছিল না, সেটা ছিল সাধারণ সাদা কালো ইয়েমেনি দানা বসানো একটি মতির মালা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই নেকলেসটি আসমা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে চেয়ে এনেছিলেন। সেটা হারিয়ে ফেলার পর সবাই মিলে সেটা খুঁজে বের করতে লাগলেন। এমন সময় ঘটল আরেকটি সমস্যা। রাত শেষ হয়ে আসছিল, ফজরের সালাতের সময় ঘনিয়ে আসছিল, কিন্তু সাহাবায়ে কেরাম এমন একটি জায়গায় ছিলেন যেখানে পানির কোনো উৎস ছিল না। লোকেরা এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বলবেন সেই সাহস করতে পারলেন না। ফলে তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন এবং তার কাছে এসে অভিযোগ করতে লাগলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। তারা বলতে লাগলেন, আপনি কি দেখলেন না আয়েশা রাদিয়াল্লাহু আনহা কী কাজ করেছে? তিনি আমাদেরকে আটকিয়ে ফেলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাত্রাবিরতি করেছেন এমন এক জায়গায় যেখানে কোনো পানির উৎস নেই। সাহাবিদের এই অভিযোগ শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রেগে উঠলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আবু বকর তখন আমার কাছে আসলেন এবং সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উরুর উপরে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। এইরকম একটি অবস্থা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছু বলবেন, তাকে বকা দেবেন, সেটারও কোনো সুযোগ ছিল না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ঘুমাচ্ছেন। সুতরাং জোরে কোনো কথা বলার সুযোগ সেখানে ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিরুপায় হয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে শুধুমাত্র এতটুকু কথা বলছিলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত লোকদেরকে আটকে ফেলেছ এমন একটি জায়গায় যেখানে পানির কোনো সন্ধান নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে খুব তিরস্কার করতে লাগলেন, এমনকি তিনি আঙ্গুল দিয়ে আমার কোমরে গুতা দিতে লাগলেন। অথচ সেই সময় আমার উরুর উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা রেখে ঘুমাচ্ছিলেন, ফলে আমি নড়াচড়াও করতে পারছিলাম না। এক সময় ফজরের সালাতের সময় হয়ে এলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, কিন্তু সেখানে ওযু করার মতো কোনো পানি ছিল না। সেই অবস্থায় আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করলেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, যদি তোমরা পানি না পাও তাহলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করে নাও। তখন সাহাবায়ে কেরাম সকলেই পবিত্র মাটি এবং বালু দ্বারা তায়াম্মুম করে নিলেন। সকলেই খুশি হলেন, আনন্দিত হলেন এবং এসে অভিনন্দন জানাতে লাগলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। উসাইদ ইবনে হুদায়র রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হে আবু বকরের পরিবার, এটাই আপনাদের থেকে পাওয়া প্রথম বরকত নয়, অর্থাৎ আগেও আমরা আপনাদের কাছ থেকে অনেক বরকত পেয়েছি। এই আয়াত নাজিলের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খুব খুশি হলেন। তিনি তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মেয়ে আমার, আমি জানতাম না তুমি এত বরকতময়, তোমার মাধ্যমে আল্লাহ মুসলিমদের কত কষ্ট দূর করলেন, সবাই কত কল্যাণ পেল। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর আমি যে উটের উপরে ছিলাম সেটাকে দাঁড়া করানো হলো এবং আমি দেখলাম আমার হারিয়ে যাওয়া সেই নেকলেসটি সেই উটের নিচে পড়ে আছে। ছোট্ট এই ঘটনা থেকে অনেকগুলো চমৎকার বিষয় পাওয়া যায়। প্রথমত, এই ঘটনার কারণে আল্লাহ তাআলা তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে উম্মতের সবাই বরকত পেয়েছে এবং যখন পানি পাওয়া যাবে না তখন কীভাবে পবিত্রতা অর্জন করতে হবে সেই কষ্ট পেরেশানি দূর হয়েছে। পাশাপাশি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা কেমন ছিল তারও একটি দৃষ্টান্ত পাওয়া যায় এই ঘটনা থেকে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার গলার নেকলেস হারিয়ে গেছে, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সৈন্যবাহিনীকে থামিয়ে দিলেন, পুরো কাফেলাকে থামিয়ে দিলেন, সেখানে যাত্রা বিরতি করলেন এবং শুধু তাই নয়, সবাই মিলে সেই নেকলেস খুঁজতে লাগলেন। তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি কত সুন্দর আচরণ করতেন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফি, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মিলেমিশে সুন্দরভাবে জীবন কাটাও। একদিকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা, তারও দৃষ্টান্ত আছে এই ঘটনাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বকাঝকা করছিলেন, তাকে তিরস্কার করছিলেন, এমনকি আঙ্গুল দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোমরে জোরে জোরে গুতা মারছিলেন, তখনও আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেসব সহ্য করে যাচ্ছিলেন এবং বিন্দুমাত্র নড়াচড়া তিনি করেননি, কারণ তারই উরুতে মাথা রেখে ঘুমাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের যেন সামান্য বিন্দুমাত্র ব্যাঘাত না ঘটে, এই কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলো সহ্য করে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ, তাদের মধ্যে কত ভালোবাসা ছিল। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী। তিনি তার স্বামীর গোপনীয় বিষয়গুলোকে যত্ন সহকারে রক্ষা করতেন। যে কোনো স্ত্রীর স্বামীর প্রতি যেসব দায়িত্ব রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে স্বামীর গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করা। সাধারণত পুরুষরা কোনো গোপন বিষয় তাদের স্ত্রীদের সাথে শেয়ার করতে চায় না, কারণ এখানে একটি আস্থার বিষয় থাকে। নারীদের স্বভাবসুলভ বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো একটি কথা বেশি দিন গোপন রাখতে পারে না। কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন ব্যতিক্রম। মক্কা বিজয়ের আগে এই ধরনের একটি ঘটনা ঘটেছিল। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে এক টুকরো মেঘ দেখে বললেন, নিঃসন্দেহে এই মেঘ এসেছে বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে। বনু কাব ছিল মুসলিমদের মিত্র গোত্র। সেই সময় কুরাইশদের সাথে মুসলিমদের একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মতে কুরাইশদের মুশরিকরা কথা দিয়েছিল আগামী 10 বছর তারা মুসলিমদের বিরুদ্ধে কোনো যুদ্ধ করবে না, কিংবা মুসলিমদের মিত্র গোত্রের সাথেও কোনো যুদ্ধ করবে না। কিন্তু কিছুদিন যেতে না যেতেই কুরাইশরা এই চুক্তির শর্ত ভঙ্গ করে এবং মুসলিমদের মিত্র গোত্র বনু কাবের উপর হামলা চালায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও এই ঘটনা জানতেন না, কিন্তু আকাশে এক টুকরো মেঘ দেখে তিনি বলে ফেললেন, নিঃসন্দেহে এই মেঘ এসেছে বনু কাবের সাহায্যের সুসংবাদ নিয়ে। ওদিকে এই ঘটনা ঘটল যা আমরা এইমাত্র বর্ণনা করেছি। এরপর কাফেরদের নেতা আবু সুফিয়ান আশঙ্কা করল, এবার তো মুসলিমদের সাথে আমাদের চুক্তি ভেঙে যাবে, যদি মুসলিমরা পাল্টা হামলা করে তাহলে তো তারা মক্কা দখল করে নেবে। ফলে আবু সুফিয়ান ভয় পেয়ে তাড়াতাড়ি মক্কায় এলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে অনুরোধ জানালো যেন তাদেরকে নিরাপত্তা দেওয়া হয়, যেন মুসলিমরা পাল্টা হামলা না করে এবং যেন সেই চুক্তি আগের মতোই বহাল থাকে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে কোনো নিরাপত্তা দিলেন না, কিংবা চুক্তি বহাল থাকবে এই মর্মে কোনো ওয়াদাও দিলেন না। ফলে আবু সুফিয়ানের মিশন ব্যর্থ হলো, সে ব্যর্থভাবে মক্কায় ফিরে গেল। ওদিকে আবু সুফিয়ান চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বললেন, সফরে বের হওয়ার জন্য যা কিছু প্রয়োজন তুমি সেগুলো প্রস্তুত করে দাও। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই বিষয়টি গোপন রাখতে বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরে গেলে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই বিষয়ে জানতেন, টের পেতেন, কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সফরের যাবতীয় সামগ্রী, মাল সামানা এগুলো প্রস্তুত করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এই নির্দেশ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর ছেড়ে বাইরে গেলেন, মসজিদে গেলেন বা অন্য কোনো কাজে গেলেন। এর মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি এসে উপস্থিত হলেন তার মেয়ে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এসে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা গম পিষছেন, আটা বানাচ্ছেন। এই দৃশ্য দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুমান করলেন, হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরে বের হবেন। এ কারণে তিনি তার মেয়ে আয়েশাকে জিজ্ঞাসা করলেন, হে আমার মেয়ে, তুমি এই খাদ্য প্রস্তুত করছো কেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় এবং ঘনিষ্ঠ সাথী। যে কোনো বড় ঘটনা ঘটলে সবার আগে সেটা জানতেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তো কোনো সফরের কথা বলেননি। এই কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই খাদ্য প্রস্তুত করছো কেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে রইলেন। আবু বকর আবার প্রশ্ন করলেন, তবে কি আল্লাহ রাসূল কোনো যুদ্ধে যাবার নিয়ত করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে রইলেন। আবু বকর আবার প্রশ্ন করলেন, হয়তো তিনি রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, তাদের কিছু বিষয়ে তিনি আপত্তি করেছিলেন। এবারেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুই বললেন না, একেবারে চুপ করে রইলেন। এরপর আবু বকর আবার বললেন, হয়তো তিনি নজদের বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন। এবারেও আয়েশা রাদিয়াল্লাহু আনহা চুপ করে রইলেন, একটি কথাও তিনি বললেন না। আবু বকর আবার বললেন, তাহলে হয়তো তিনি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন, যদিও তারা আমাদের সাথে চুক্তিবদ্ধ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এতগুলো কথা বললেন, কিন্তু উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখ থেকে একটি কথাও বের হলো না, একটি শব্দও বের হলো না, হ্যাঁ না কোনো কথাই বললেন না তিনি। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করতেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এমন সময় ঘরে প্রবেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে দেখে আবু বকর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি যুদ্ধে যাওয়ার নিয়ত করেছেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? রাসূল বললেন, না। আবু বকর বললেন, নাজদের বাসিন্দাদের বিরুদ্ধে? রাসূল বললেন, না। তাহলে কি কুরাইশদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? এবার রাসূল বললেন, হ্যাঁ। আবু বকর বললেন, তারা কি আমাদের সাথে চুক্তিবদ্ধ নয়? রাসূল জবাব দিলেন, তারা যে চুক্তি ভঙ্গ করেছে এবং আমাদের মিত্র বনু কাবের বিরুদ্ধে আক্রমণ করেছে, সেই খবর কি তোমার কাছে পৌঁছায়নি? স্ত্রী হিসেবে স্বামীর গোপন বিষয়ের গোপনীয়তা রক্ষা করা, এই বিষয়টি বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে বিশ্বের অধিকাংশ স্থানে মুসলিমরা এমন একটি পরিবেশে বাস করছে যেখানে তাদেরকে নানা রকমের জুলুম নির্যাতনের শিকার হতে হয়। ফলে অনেক বৈধ বিষয়েরও গোপনীয়তা রক্ষা করতে হয় জুলুম নির্যাতন থেকে বেঁচে থাকার জন্য। আর যদি তা করা না হয় তাহলে শত্রুরা যে কোনো অজুহাত নিয়ে আমাদের বিরুদ্ধে ক্ষতি করতে তৎপর হয়ে ওঠে। পরবর্তী ঘটনা, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম সময় এবং ইন্তেকালের প্রসঙ্গ। প্রিয় মানুষের বিচ্ছেদের জ্বালা কত কঠিন এটা শুধুমাত্র সেই বুঝতে পারে যার অন্তরে ভালোবাসার আবেগ আছে। যদি আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তরে সবর না দিতেন এবং তাকদীরের বিধানের উপরে সন্তুষ্ট থাকার তৌফিক না দিতেন, তাহলে কোনো মানুষের পক্ষেই প্রিয় মানুষ হারানোর বিচ্ছেদ যাতনা সহ্য করা সম্ভব হতো না। এবারে আমরা শুনব উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম অসুস্থতা এবং জীবনের শেষ সময়ের কিছু দৃশ্যের বর্ণনা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যাকে তার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসতেন, তার মাহবুব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম অবস্থা দেখা, এটা নিঃসন্দেহে তার জন্য ছিল একটি নিদারুণ কষ্টকর অভিজ্ঞতা। স্মরণ করা যেতে পারে, সেই সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিল মাত্র 18 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা শুরু হয়েছিল মাথা ব্যথার মাধ্যমে। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে ঢুকলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মাথা ব্যথা হচ্ছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওয়া রাসা, হায় আমার মাথা ব্যথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বাল আনা ওয়া রাসা, বরং আমার মাথা ব্যথা হচ্ছে। সেই দিন থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসুস্থতা বাড়তে লাগলো, মাথা ব্যথার সাথে ছিল জ্বর। সেই অসুস্থতার দিনগুলোতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে যেদিন যে স্ত্রীর ঘরের থাকার কথা সেভাবেই তাদেরকে সময় দিচ্ছিলেন। কিন্তু ধীরে ধীরে অসুস্থতা ক্রমেই তীব্র আকার ধারণ করতে লাগলো। তখন তিনি বারবার বলতেন, আগামীকাল আমি কার ঘরে থাকব, আগামীকাল আমি কার ঘরে থাকব। উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা রাসূলের এই কথা শুনে বুঝে ফেললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে চাচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা মানসিক প্রশান্তি পাবেন, ততটা প্রশান্তি অন্য কোনো স্ত্রীর পক্ষে দেওয়া সম্ভব হবে না। এটা বুঝতে পেরে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা সবাই একমত হলেন, বাকি দিনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটাবেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এবং সেই দিন থেকে মৃত্যুর আগ পর্যন্ত বাকি সময়টুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটিয়েছেন তার প্রিয়তমা স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজে সেই ঘটনা বর্ণনা করে বলেছেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা প্রবল হলো, মাথা ব্যথা তীব্র আকার ধারণ করল, তখন তিনি আমার ঘরে সেবা শুশ্রূষা করার ব্যাপারে তার স্ত্রীদের কাছে অনুমতি চাইলেন, তখন তারা তাকে অনুমতি দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন। যখন দুই দিক থেকে রাসুলকে ধরে রেখেছিলেন দুইজন সাহাবি, তাদের একজন হচ্ছেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন হচ্ছেন আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুজন সাহাবি আল্লাহ রাসুলকে ধরে রেখেছিলেন এবং তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মাটিতে হেসড়ে যাচ্ছিল। এভাবে আল্লাহ রাসুলকে ধরে নিয়ে আসা হয়েছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা বেড়ে গেল, তখন তিনি তার স্ত্রীদেরকে বললেন, তোমরা এমন সাত মশক পানি নিয়ে এসো যার মুখ এখনও খোলা হয়নি, এরপর সেগুলো আমার শরীরে ঢেলে দাও যেন আমি কিছুটা সুস্থ হয়ে লোকেদেরকে কিছু নসিহত করতে পারি। এরপর উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা তাই করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বসালেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে থাকা একটি বড় আকৃতির গামলায়। এরপর রাসুলের নির্দেশ মতো সাত মশক পানি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের উপরে ঢেলে দেওয়া হলো। এভাবে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। এক সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত দিয়ে ইশারা করলেন, অর্থাৎ যথেষ্ট হয়েছে, আর পানি ঢালার প্রয়োজন নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকেদের কাছে গেলেন, জামাতে সালাত আদায় করলেন এবং তাদের উদ্দেশ্যে খুতবা দিলেন। সেই অন্তিম দিনগুলোতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কেন থাকলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই প্রশ্নের জবাবে আলেমদের অনেকেই উল্লেখ করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি রাসুলের তীব্র ভালোবাসার কথা। এটা সত্য, তবে আরেক দিক থেকে চিন্তা করলে এই প্রশ্নের আরেকটি উত্তর পাওয়া যায়। শেষ দিনগুলোতে রাসুলকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে রাখার মাধ্যমে আল্লাহ তাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে বিশেষ রহমত বর্ষণ করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার স্বভাবসুলভ বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আগেই আলোচনা করেছি। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী, প্রখর স্মৃতিশক্তির অধিকারী, প্রত্যুৎপন্নমতী, প্রাণোচ্ছল এবং যে কোনো বিষয়ে দ্রুত বুঝতে সক্ষম। এছাড়া তিনি ছিলেন নিরবিচ্ছিন্ন মনোযোগের অধিকারী, স্মৃতি থেকে প্রাসঙ্গিক যে কোনো বিষয় দ্রুত মনে করতে পারতেন তিনি। পাশাপাশি তার ছিল অসাধারণ বিশ্লেষণী শক্তি এবং বিরল ইজতিহাদি যোগ্যতা। কাজেই এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে যদি কোনো ব্যক্তি বলেন শেষ দিনগুলো আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে কাটিয়েছেন এবং এর পেছনে আল্লাহ তাআলা এটাই চেয়েছিলেন যেন রাসুলের অন্তিম দিনগুলোতে, সেই শেষ দিনগুলোতে বলা রাসুলের সকল কথা, সকল উক্তি এবং সকল কাজ, এটা উম্মতের জন্য সংরক্ষিত থাকে, তাহলে এটাও একটি উদ্দেশ্য হতে পারে। আল্লাহ তাআলাই এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন। বাস্তবে আমরা দেখতে পাই এই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছে, পুরোপুরি অর্জিত হয়েছে। কারণ অন্তিম দিনগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন এবং যেসব বিষয়ে উপদেশ দিয়েছেন তার সব কিছুই পূর্ণাঙ্গভাবে সংরক্ষণ করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, অন্তিম অসুস্থতাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আয়েশা, খাইবারে আমাকে যে বিষ মিশ্রিত খাবার বা গোশত দেওয়া হয়েছিল আমি যেন তার যন্ত্রণা অনুভব করছি, মনে হচ্ছে যেন বিষের প্রভাবে আমার ধমনী ছিঁড়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুস্থতা বাড়তে বাড়তে একসময় এত প্রকট আকার ধারণ করল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গিয়ে সালাত আদায় করা কিংবা জামাতে ইমামতি করার শক্তি হারিয়ে ফেললেন। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়ে নিজের গায়ে ফু দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন রাসূলের পাশে বসে থাকতেন। তিনি তিন কুল পড়তেন, অর্থাৎ সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পড়তেন এবং অন্যান্য দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ফু দিতেন। এরপর রাসুলের হাত দিয়েই রাসুলের সারা গায়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাসেহ করে দিতেন এবং বরকতের জন্য তিনি নিজের হাতে ফু দিয়ে, নিজের হাত দিয়ে মাসেহ করার পরিবর্তে রাসুলের হাত দিয়েই রাসুলের গায়ে মাসেহ করে দিতেন। ওদিকে মসজিদে সাহাবিরা সালাতের জন্য অপেক্ষায় থাকতেন। তারা আশা করতেন আল্লাহ রাসুল যদি একটু সুস্থ হয়ে যান তাহলে তিনি মসজিদে আসবেন এবং আমাদের সালাতে ইমামতি করাবেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই উঠে মসজিদে যাওয়ার চেষ্টা করতেন প্রতিবারেই তিনি অজ্ঞান হয়ে যেতেন, জ্ঞান হারিয়ে ফেলতেন। এভাবে একই ঘটনা বারবার ঘটতে লাগলো। একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ফিরে এলো এবং তখন তিনি বললেন, আয়েশা, আবু বকরকে বলো লোকেদের সালাত পড়িয়ে দিতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর তো একজন কোমল হৃদয়ের ব্যক্তি, তিনি যদি আপনার স্থানে সালাত আদায় করতে দাঁড়ান তাহলে কান্নার কারণে তিনি লোকেদেরকে কিরাত শোনাতে পারবেন না, অতএব যদি আপনি ওমরকে আদেশ করতেন তাহলে সেটাই ভালো হতো। রাসূলুল্লাহ বললেন, আবু বকরকে বলো যেন লোকেদেরকে নিয়ে সালাত আদায় করে। এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে একই কথা বলার জন্য অনুরোধ করলেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও একই কথা বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো ওই সব মহিলাদের মতো অনুরোধ করছো যারা ইউসুফের ব্যাপারে পিরাপিরি করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আবু বকরকে বলো লোকেদেরকে সালাত পড়িয়ে দিতে। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাতের ইমামতি করলেন। সেই অন্তিম অসুস্থতার দিনগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে জমানো ধন সম্পদ বলতে কিছুই ছিল না। অন্তিম অসুস্থতার কয়েকদিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অল্প কিছু স্বর্ণমুদ্রা এসেছিল। হঠাৎ রাসূলের সেটা স্মরণ হলো। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি সেই বিষয়ে জানতে চাইলেন এবং তিনি বললেন, আয়েশা, তুমি সেই স্বর্ণমুদ্রাগুলো কী করেছো? এরপর আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিয়ে এলেন। বিভিন্ন বর্ণনায় 5, 7, 8 কিংবা 9টি পর্যন্ত স্বর্ণমুদ্রার কথা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো হাতে নিয়ে নড়াচড়া করতে লাগলেন আর বলতে লাগলেন, এগুলো জমা থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ তাআলার সাথে আমি কেমন ধারণা নিয়ে সাক্ষাৎ করব? এগুলো খরচ করে ফেলো, এগুলো দান করে দাও। ধীরে ধীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলো। সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেস দিয়ে ধরে রেখেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এমন সময় আমার ঘরে প্রবেশ করলেন আমার ভাই আব্দুর রহমান। তার হাতে ছিল একটি মিসওয়াক ধরা। আর আমি তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠেস দিয়ে ধরে রেখেছিলাম আমার বুকে। আমি দেখলাম আল্লাহ রাসূল এক দৃষ্টিতে তাকিয়ে আছেন আব্দুর রহমানের হাতে ধরা সেই মিসওয়াকের দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চাহনির অর্থ কী? আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেটা বুঝে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসওয়াক করতে চাইছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আপনি কি মিসওয়াক করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিবাচক ভঙ্গিতে মাথা নাড়লেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই মিসওয়াকটা এনে রাসূলের হাতে তুলে দিলেন এবং তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন মিসওয়াকটা বেশ শক্ত। এ কারণে তিনি রাসূলের অনুমতি নিয়ে মিসওয়াকটা চিবিয়ে নরম করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মিসওয়াক চিবিয়ে নরম করে দিলাম আর তিনি তা দিয়ে মিসওয়াক করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে মিসওয়াক করলেন যা এর আগে আমি কখনো দেখিনি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, সেই অন্তিম অসুস্থতাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই দোয়া পড়তেন এবং আল্লাহ তাআলার কাছে সুস্থতা চাইতেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা আজহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লা ইউগাদিরু সাকামা। আল্লাহ, আপনি মানুষের রব, আপনি আমার অসুস্থতা দূর করে দিন এবং আমাকে শিফা দান করুন, আরোগ্য দান করুন। আপনিই তো আরোগ্য দানকারী, আপনার আরোগ্য ব্যতীত আর কোনো আরোগ্য নেই। আপনি আমাকে এমন শিফা বা আরোগ্য দিন যার পরে আর কোনো রোগ অবশিষ্ট থাকবে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি দেখলাম অসুস্থতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ভারী হয়ে আসছে। তখন আমি তার হাত ধরে তার পুরো গায়ে মাসাজ করে দিলাম আর রাসূল এই দোয়া পড়ছিলেন। একসময় তিনি আমার হাত থেকে তার হাত টেনে সরিয়ে নিলেন আর এই দোয়া করে বললেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররাফিকিল আআলা। আল্লাহ, আমাকে ক্ষমা করুন আর আমাকে আপনার সর্বোচ্চ নৈকট্যপ্রাপ্ত সাথীদের অন্তর্ভুক্ত করুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এটাই ছিল রাসূলের মুখ থেকে বলা শেষ কথা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম আর তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুস্থ ছিলেন তখন আমি প্রায়ই তাকে এই কথা বলতে শুনেছি। তিনি বলতেন, নবীদের জান কবজ করা হয় না যতক্ষণ না মৃত্যুর আগে তাদেরকে জান্নাতের ঠিকানা দেখানো হয় এবং তাদেরকে দুইটি বিষয়ের মধ্য থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়, অর্থাৎ তারা কি দুনিয়াতে থাকবেন নাকি আখিরাতকে বেছে নেবেন। সুতরাং যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে এসেছিল সেই সময়ে তাকেও এই দুইটি বিষয় থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়ার এখতিয়ার দেওয়া হয়েছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তখন তার মাথা ছিল আমার রানীর উপরে রাখা, কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হয়ে যান এবং বেহুশ অবস্থা থেকে জ্ঞান ফিরে আসার পর তিনি তার চোখ উপরের দিকে তুলে ছাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহুম্মা ফিররাফিকিল আলা, অর্থাৎ আমি আমার পরম বন্ধু আল্লাহ তাআলার সান্নিধ্যই বেছে নিলাম, এটাই পছন্দ করলাম। একথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, এখন তিনি আর আমাদের মাঝে থাকবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আমার বুকে, অর্থাৎ বুক এবং থুতনির মধ্যস্থলে মাথা রাখা অবস্থায়। উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য হচ্ছে, তার ঘরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেখানেই সমাহিত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহ তাআলা আমার প্রতি যত অনুগ্রহ করেছেন তার মধ্যে একটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আমার সাথে থাকার দিনে এবং আমার বুকে মাথা রাখা অবস্থায় ইন্তেকাল করেছেন। এছাড়া মৃত্যুর সময়ে আমার মুখের লালা ছিল রাসূলের মুখের লালার সাথে মিশ্রিত, অর্থাৎ সেই মিসওয়াক চিবিয়ে নরম করে দেওয়ার কারণে। পরবর্তী প্রসঙ্গ, উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আলোচনার শেষ অংশ, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আলোচনা। মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিছুকাল অসুস্থ ছিলেন। এই অসুস্থতার কারণে তিনি বিছানা থেকে উঠতে পারতেন না। তিনি বুঝতে পারতেন আখিরাতের অনন্ত জীবনের উদ্দেশ্যে যাত্রা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। আল্লাহ তাআলার এই ইচ্ছার কাছে তিনি বিনয়ের সাথে অবনত হলেন। মৃত্যুর আগে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গিয়েছিলেন যেন রাসূলের কবরের পাশে তাকে দাফন করা না হয়। যদিও আগে তিনি ভেবেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে তিনি অন্তিম শয্যা গ্রহণ করবেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওসিয়ত করে গিয়েছিলেন আমাকে রাসূলের কবরের পাশে দাফন করবে না, আমাকে দাফন করবে অন্যান্য উম্মুল মুমিনীনদের সাথে বাকি গোরস্থানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তিম অসুস্থতার সময়ে কয়েকজন সাহাবী তার কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা কাউকে অনুমতি দিচ্ছিলেন না, কারণ তিনি ভাবছিলেন তারা তার সঙ্গে দেখা করতে এসে তার প্রশংসা করতে শুরু করবেন। আর উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একেবারেই আত্মপ্রশংসা বিমুখ একজন মানুষ, এ কারণে তিনি কাউকে কক্ষে প্রবেশের অনুমতি দিচ্ছিলেন না। এমন সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি সেই ঘরে প্রবেশের অনুমতি চাইলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকেও প্রবেশের অনুমতি দিলেন না, কিন্তু তখন লোকেরা সুপারিশ করতে লাগলো আর বলতে লাগলো ইবনে আব্বাস রাসূলের চাচাতো ভাই আর বিশিষ্ট মুসলিমদের একজন। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেই সুপারিশের ভিত্তিতে বললেন, ঠিক আছে, তাকে প্রবেশের অনুমতি দাও। ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করলেন এবং সালাম বিনিময়ের পরে বললেন, আম্মাজান, আপনি এখন কেমন বোধ করছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, তাকওয়ার অবস্থাই সর্বোত্তম অবস্থা। ইবনে আব্বাস বললেন, আল্লাহর ইচ্ছায় এটাই সর্বোত্তম অবস্থা। এরপর ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রশংসা করে বলতে লাগলেন, আপনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আপনি ছাড়া আল্লাহ রাসূল আর কোনো কুমারী স্ত্রী গ্রহণ করেননি, আসমান থেকে আপনার পবিত্রতা ঘোষণা করে আয়াত নাজিল করা হয়েছে। এভাবে একের পর এক প্রশংসা করতে লাগলেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে উঠলেন, আমি যা আশঙ্কা করেছিলাম সেটাই সত্যি হয়েছে, ইবনে আব্বাস আমার প্রশংসা করছে। এমন সময় একটু পরে ঘরে এলেন আয়েশার প্রিয় ভাগ্নে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইবনে আব্বাস আমার ঘরে এসেছিল এবং সে আমার প্রশংসা করেছে, কিন্তু সেই সব প্রশংসা শোনার পরিবর্তে আমার ইচ্ছা হয় যদি সবাই আমাকে ভুলে যেত, যদি আমার কথা কেউ মনেই না রাখত। অন্য বর্ণনায় এসেছে, বারবার অনুমতি চাওয়ার পরে যখন ইবনে আব্বাসকে প্রবেশের অনুমতি দেওয়া হলো, তখন ইবনে আব্বাস সেই কক্ষে প্রবেশ করে দেখেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই দোয়া করছেন। তিনি বলছিলেন, আউযু বিল্লাহি মিনান নার, আমি আল্লাহ তাআলার কাছে জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই। এই দৃশ্য দেখে ইবনে আব্বাস আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে সান্ত্বনা দিলেন এবং বললেন, উম্মুল মুমিনীন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়েছেন। আপনিই প্রথম নারী যার পবিত্রতা ঘোষণা করে স্বয়ং আল্লাহ তাআলা আসমান থেকে আয়াত নাজিল করেছেন। অন্য বর্ণনায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন, ইয়া উম্মুল মুমিনীন, আপনি তো আপনার পূর্ববর্তী সত্যবাদীদের সাথে একত্রিত হতে যাচ্ছেন। আপনি একত্রিত হতে যাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এবং আপনার পিতা আবু বকরের সাথে। উল্লেখ্য, সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ছিলেন আহলে বাইত বা রাসূলের পরিবারের সদস্য। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। সাহাবীদের মধ্যে যারা ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী, ইবনে আব্বাস তাদের একজন। কাজেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুকালে ইবনে আব্বাস যে প্রশংসা করেছেন, এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উচ্চ সম্মান এবং মর্যাদার অন্যতম জ্বলন্ত প্রমাণ। অবস্থাদৃষ্টে মনে হতে পারে সেই সময় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা শুধুমাত্র নিজের পক্ষ থেকেই সেই কথাগুলো বলেননি, বরং পুরো মুসলিম উম্মার পক্ষ থেকে সম্মান জানিয়েছেন, শ্রদ্ধা জানিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, এবং এ কারণেই তিনি তার প্রশংসা করেছেন। আর কিয়ামত পর্যন্ত এই প্রশংসা প্রতিধ্বনিত হতে থাকবে পুরো মুসলিম উম্মার হৃদয় জুড়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তিম অসুস্থতাকালে যখন প্রত্যেক দর্শনার্থী এসে তাকে সুসংবাদ জানাত এবং আখিরাতের উত্তম জীবনের কথা বলত, যেভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, হায় আমি যদি একটি পাথর হতাম, হায় আমি যদি এক টুকরো মাটি হতাম। তিনি বলতেন, যদি সবাই আমাকে ভুলে যেত, যদি কেউ আমার কথা মনে না রাখত। এমনই বিনয়ী ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অবশেষে সেই দিনটি এলো, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন রাসূলের শহর মদিনাতে রমাদানের 17 তারিখে। সেই দিন ছিল সোমবার রাতের বেলা। হিজরি 58 সনে মতান্তরে 57 বা 59 হিজরিতে ইন্তেকাল করেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তখন ছিল মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকাল। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর সংবাদে মদিনাবাসী খুবই মর্মাহত হন, পুরো মদিনা বিষাদে ঢেকে যায়। আব্দুল ইবনে উবাইদ ইবনে উমাইর বর্ণনা করে বলেন, জেনে রাখো, আয়েশার মৃত্যুতে শুধু তারাই দুঃখ পাবে যারা তাকে মায়ের মতো সম্মান করে। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তখন তিনি তার দাসীকে সেখানে পাঠালেন এবং বললেন, দেখো তো ওখানে কী অবস্থা। দাসী ফিরে এসে খবর দিল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছেন। এই সংবাদ শুনে উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহ তার উপর রহম করুন, যার হাতে আমার জীবন, অর্থাৎ আল্লাহর কসম করে বলছি, আয়েশা এবং তার পিতা আবু বকর ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় দুইজন মানুষ। অন্য বর্ণনায় এসেছে উম্মে সালামা দোয়া করে বললেন, আপনার থেকে সকল কষ্ট দূর হয়ে গেছে হে আয়েশা, রাসূলের কাছে আপনার থেকে প্রিয় মানুষ আর কেউ ছিল না এই দুনিয়াতে। উম্মে সালামা আরও বললেন, আমি আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করছি, মাগফিরাত কামনা করছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জানাজার সালাতে ইমামতি করেছিলেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। বাকি গোরস্থানে এই জানাজার সালাত অনুষ্ঠিত হয়েছিল, তখন মদিনা শহরের গভর্নর ছিলেন মারওয়ান ইবনুল হাকাম। হজের সফরে থাকার কারণে মদিনার গভর্নর মারওয়ান সেখানে ছিলেন না, তার পরিবর্তে শহরের ডেপুটি গভর্নর হিসেবে সেখানে নিযুক্ত করা হয়েছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে। এ কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জানাজার সালাতে ইমামতি করেছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দাফন করা হয়েছিল রাতের বেলা এশার সালাতের পরে। সেই রাত্রি ছিল অন্যান্য রাতের তুলনায় বেশি অন্ধকার, এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় মশাল জ্বালানো হয়েছিল। চতুর্দিক থেকে লোকেরা এসে ভিড় করেছিল এবং তারা সবাই ঘিরেছিল উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার খাটিয়াকে। এভাবে মুসলিমদের একটি বিরাট দল অগ্রসর হচ্ছিল সেই গোরস্থানের দিকে। সেই রাতে যত মানুষ এসেছিল এমনটা আর কখনোই দেখা যায়নি। মদিনার আশেপাশের এলাকা থেকেও মুসলিমরা সেখানে এসে জড়ো হয়েছিলেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার লাশ কবরে নামানোর সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরিবারের 5 জন সদস্য সেখানে নেমেছিলেন। তারা সবাই ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে অথবা ভাতিজা। তাদের 2 জন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাগ্নে আর বাকি 3 জন ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা। ভাগ্নে 2 জন ছিলেন আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহার 2 পুত্র আবদুল্লাহ এবং উরওয়া। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবরে আরও নেমেছিলেন তার 2 ভাতিজা কাসিম এবং আবদুল্লাহ। তারা 2জন ছিলেন মুহাম্মদ বিন আবু বকরের পুত্র। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবরে নামা 5ম ব্যক্তি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরের পুত্র আবদুল্লাহ। এভাবেই দাফন করা হয় আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। তিনি সমাহিত আছেন মদিনার মসজিদ নববীর সামনে বাকি গোরস্থানে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু ছিল একটি যুগের পরিসমাপ্তি, বরং এটা ছিল ইতিহাসের একটি বিরাট অধ্যায়ের পরিসমাপ্তি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো সাধারণ নারী ছিলেন না, তিনি ছিলেন ইসলামী সভ্যতার প্রতিষ্ঠাতাদের একজন। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞানের সবচেয়ে বড় ধারক এবং বাহক। তিনি একাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে 2210টি হাদিস বর্ণনা করেছেন। ইসলামী আইনশাস্ত্রের 4 ভাগের 1 ভাগ গড়ে উঠেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতামতের ভিত্তিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর তিনি তার জীবনের দীর্ঘ সময় কাটিয়েছেন এই উম্মতের নারী পুরুষ তথা তাবেঈদের মাঝে ইলম বিতরণ করে। বড় বড় সাহাবিরা পর্যন্ত যদি কোনো বিষয় না বুঝতেন তাহলে সেগুলো বোঝার জন্য আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে আসতেন এবং তাকে প্রশ্ন করতেন। সুতরাং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যদি না থাকতেন তাহলে ইসলামী জ্ঞানের এক বিরাট অংশ হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকত। আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপক অবদানের কথা অল্প কথায় বলে বোঝানো সম্ভব নয়। তাই আমি আমাদের শ্রোতাদেরকে উৎসাহিত করছি, শুধুমাত্র এই অল্প কয়েক ঘন্টার আলোচনা নয়, বরং আপনারা নিজেরা উদ্যোগী হন। উদ্যোগী হয়ে আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী স্টাডি করুন, অধ্যয়ন করুন, গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ুন, বারবার পড়ুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবন থেকে মণিমুক্তা, শিক্ষণীয় বিষয় এবং উপকারী বিষয় আহরণ করা কখনো শেষ হবার নয়, কখনো ফুরিয়ে যাবার নয়। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং জান্নাতে তার মর্যাদা আরও বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা আমিন। ও সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনডস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।